जेने कीर दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना।
अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير فلقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن وآمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله تعالى
صلى الله عليه يا رسول الله وسلم عليك يا حبيب الله بدن صلى الله عليك يا رسول الله وسلم عليه حبيب الله وسلم عليك يا حبيب الله جيبون حبك تمار دیدار یا رسول اللہ شیا شرائے چھیا بھی گناہ گر یا رسول اللہ پڑھن صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ حبیب اللہ وسلم علیہ یا حبیب اللہ حال دل کس کو سنائے آپ کے مصطفیٰ ہو یہ میری بتائے غم مجھے کیوں کر ستائے آپ کے ہوئے حال دل کس کو سنائے آپ کے
اپنا جینا اپنا مرنا اب اسی چوکھٹ پہ ہے اپنا جینا اپنا مرنا اب اسی چوکھٹ پہ ہے اپنا مرنا اب اسی چوکھٹ پہ ہے
ہم کہاں سرکار جائے ہم کہاں سرکار جائے آپ کے ہم کہاں سرکار جائے آپ کے ہو
کہہ رہا ہے آپ کا رب انت فیہ میں آپ سے کہہ رہا ہے آپ کا رب انت فیہ میں آپ سے کہہ رہا ہے آپ کا رب انت فیہ
سزائے آپ کے ہوتے ہوئے حال دل کس نہ آئے آپ کے ہوئے کیوں کسی کے دل
شان محبوبی دکھائی جائے گی محشر کے دل شان محبوبی دکھائی جائے گی محشر کے دل
خطائے آپ کے ہوتے ہوئے حال دل کس کو سنائے آپ کے ہوتے ہوئے کیوں کسی کے دل آپ
تے ہوئے حال دل کس کو سنائے آپ کے ہو
در پہ جائے کیوں کسی کے در پہ جائے آپ کے ہوتے ہوئے کیوں کسی کے در پہ جائے آپ کے ہوتے ہوئے.
الحمدللہ رب العالمین والصلاة والسلام على سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم
الصلاة والسلام علیک یا رسول اللہ وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله نويت سنة الاعتكاف প্রিয় ইসলামী ভাইয়েরা, দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। সাহাবিয়ে রসুল হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার সকালের সময় আল্লাহ পাকের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারায় খুশির আভা প্রকাশ পাচ্ছিল। সাহাবা কিরাম আলাইহিম রিদওয়ান তার কারণ জিজ্ঞেস করলে বললেন, আমার কাছে আমার প্রতিপালকের পক্ষ থেকে একজন আগমনকারী এসেছে। সে বলেছে, হে আল্লাহ পাকের মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মত আপনার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার জন্য দশটি নেকি লিখে দিবে, তার দশটি গুনাকে ক্ষমা করে দিবে আর দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবে, আর তার উপর এত পরিমাণ রহমত অবতীর্ণ হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। হে আশিকানি রসুল, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস করুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শোনার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নিন, যেমন ইলমে দিন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজওয়াজাল। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই দুনিয়াতে হাজারো জাতি এসেছে, উন্নতির শিখরে পৌঁছেছে, কিন্তু তাদের পতন হয়েছে, তারা অধঃপতনের অতল গহ্বরে পতিত হয়েছে। সর্বোপরি উত্থানের পর পতন, উন্নতির পর অবনতি, সফলতার পর ব্যর্থতা কেন আসে? কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছে কেন পতনের শিকার হয়? আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে এর কিছু কারণ জানার চেষ্টা করব, যাতে আমরা তা থেকে কিছু শিখে নিজেকে এমন কাজ থেকে বাঁচাতে পারি যার কারণে পতন আসে। অনেক সময় দেখা যায় অনেকেই উন্নতির শিখরে পৌঁছে গিয়েছে, অনেক সম্মান অর্জন করেছে, অনেক ধন সম্পদ অর্জন করতে পেরেছে, কিন্তু জানি না কি হয়ে যায় সে একদম নিচে নিম্নে চলে আসে, সম্মানিত ব্যক্তি অপমানিত হয়ে যায়। এর কারণ কি? যারা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ছিল, নামওয়ালা ব্যক্তি ছিল, কিন্তু আজ কি হয়ে গিয়েছে যে তাদের নাম ক্ষুণ্ণ হয়ে গিয়েছে, তারা অপমানিত লজ্জিত এবং লাঞ্ছিত হয়েছে, এর কারণ কি? চলুন আমরা এ সম্পর্কে জানার চেষ্টা করি। আল্লাহ পাক ইরশাদ করেন অনুবাদ কানজুল ইমান থেকে, নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের কাছে থেকে তার নিয়ামতের পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের অবস্থান পরিবর্তন করে না। তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে এই আয়াতে কুদরতের একটি কানুন বর্ণনা করা হয়েছে যে আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত কোনো জাতি থেকে নিজের দানকৃত নিয়ামত ফিরিয়ে নেন না যতক্ষণ পর্যন্ত সে জাতি নিজেই নিজের ভালো কাজকে মন্দ কাজ দিয়ে পরিবর্তন না করে। এই আয়াতে করিমা দ্বারা প্রতীয়মান হলো আল্লাহ পাক যখন কোনো জাতিকে তার নিয়ামত দ্বারা ধন্য করেন, তাদেরকে দুনিয়াতে উন্নতি সম্মান মর্যাদা সুখ নিরাপত্তা ও শান্তি দান করেন, তখন তাদের কাছ থেকে অকারণে এমন নিয়ামত ফিরিয়ে নেন না যতক্ষণ না ওই জাতি স্বয়ং নিজেদের ভালো অবস্থা পরিবর্তন করে না। যখন কোনো জাতি পথভ্রষ্ট হয়ে যায়, ভালো আমলের বদলে মন্দ আমল করতে থাকে, উত্তম বৈশিষ্ট্যের স্থলে মন্দ বৈশিষ্ট্য অর্জন করে, মেহনতের বদলে অলসতার শিকার হয়, দায়িত্ব পালন করার পরিবর্তে পরোয়াহীনভাবে চলে, খোদা ভীরুতার পরিবর্তে গুনাহের পথ অবলম্বন করে, কৃতজ্ঞতা আদায় করার পরিবর্তে অকৃতজ্ঞতা প্রকাশ করে, তখন ওই জাতির মর্যাদাকে অপমানে, শান্তিকে অশান্তিতে, উন্নতিকে অবনতিতে, উত্থানকে পতনে আর সফলতাকে ব্যর্থতায় পরিবর্তন করে দেওয়া হয়। আমরা অনেক সময় দেখি জানি না কি হয়ে গেছে, কি হয়েছেটা কি, কি আমার আজ এই অবস্থা। এই কথা না বলে আগে আমাদেরকে দেখতে হবে আমার আমলটা কেমন হচ্ছে, আমাকে যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, কণ্ঠ দিয়েছে, আমি কি এই কণ্ঠের শুকরিয়া আদায় করছি নাকি আমি অহংকার করছি। কেউ সুন্দরভাবে নাক পরিবেশন নাক পড়তে পারে, এখন তার এই ভালো কণ্ঠে সে কি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছে? সে যদি অহংকার করে তাহলে ওই নিয়ামত তার থেকে চলে যাওয়ার সম্ভাবনা আছে, চলে যেতে পারে। অনেকেই অনেক ইলিম অর্জন করেছে, অনেক পণ্ডিত্ব অর্জন করেছে, আর ওই পণ্ডিত্ব অর্জন করার পর সে যদি গর্ব করে, অহংকার করে, কিনা আই এম দেন বেটার, আমি তার থেকে উত্তম আছি, বাকি সব কম আছে, আর তার কি ইলিম আছে, সে তো কিছু পারে না, তার উচিত সে যাতে আমার কাছে এসে শিক্ষা অর্জন করে নেয়। কেউ যদি এমনটি অহংকার করে ইলিম নিয়ে, তো তার ইলিম জাইল হয়ে যাবে, তার ইলিম তার থেকে চলে যাবে। অনুরূপভাবে কেউ যদি ধন সম্পদ নিয়ে অহংকার করে আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করে, তাহলে অচিরেই তার ধন সম্পদ তার থেকে চলে যাবে। আমরা বলি কেন চলে গেল, কি হয়েছে, এটা কি? এটাই হয়েছে কি আপনি অহংকার করেছেন, আপনি নিজেকে খুব বড় মনে করে নিয়েছেন, এই কারণে আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে কেড়ে নিয়েছে। আপনি ফিরাউনকে দেখে নিন, হামানকে দেখে নিন, আবু জেহেলকে দেখে নিন, নমরুদকে আপনি দেখে নিন, তারা বাদশাহ ছিল, অনেক ধন সম্পদের মালিক ছিল, কিন্তু অহংকারের কারণে আল্লাহ তাআলাকে এক মেনে না নেওয়ার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে, ইবরাতের নিশান হয়ে গিয়েছে। আজ আল্লাহ আমাদেরকে যা দিয়েছে, যা আমরা পেয়েছি, এর উপরে শুকরিয়া আদায় করতে হবে। আমার কাছে এক টাকা নেই, আমার সাইকেলও নেই, পাইটি সাইকেলও নেই আমার কাছে, কিন্তু আমার পা তো আছে, আমার পা তো আছে, আমি তো হেঁটে যেতে পারি, আমার চোখ তো আছে, আমি তো দেখতে পারি, হাত তো আছে, ধরতে তো পারি, বুদ্ধি তো আছে, স্মরণ শক্তি তো ভালো আছে, এটা কি কম নিয়ামত? যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে ওই নিয়ামত আমাদের থেকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যা পেয়েছি, যদিও একটা তিনকা আমরা পেয়েছি, এই তিনকারও আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, পৃথিবীর ইতিহাস খুলে আপনি দেখুন, কুদরতের এটাই কানুন, এই দুনিয়ায় হাজারো জাতির আগমন হয়েছে, তাদেরকে উন্নতি, উত্থান, সম্মান, সচ্ছলতা, নিরাপত্তা ও শান্তির নিয়ামত দ্বারা ধন্য করা হয়েছে। কিন্তু যখন তারা নিয়ামতের অবমূল্যায়ন করেছে, তখন তাদেরকে অন্যদের জন্য দৃষ্টান্ত স্বরূপ বানিয়ে দেওয়া হয়েছে। আজ দুর্ভাগ্যক্রমে মানুষ অনেক নিয়ামতের অধিকারী হতে পেরেছে, কিন্তু এই নিয়ামতের শুকরিয়া আদায় করছে না। কেননা যে নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় না, সে নিয়ামত তার থেকে কেড়ে নেওয়া হয়। আদ জাতি, কুরআনুল করিমে আদ জাতির ব্যাপারে বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতিকে কিভাবে ধ্বংস করেছে তার বর্ণনা আল্লাহ তাআলা নিজেই দিয়েছে। আদ জাতি, তাদেরকে শক্তি দান করা হয়েছিল, মাল ও দৌলত দ্বারা ধন্য করা হয়েছিল, কিন্তু যখন তারা নাফরমানি করলো, নিয়ামতের অমূল্যায়ন করলো, তখন রব্বে কাহার আল্লাহ পাক তাদের উপর অন্ধকারের শাস্তি প্রেরণ করলেন, আর তা দৃষ্টান্ত হিসাবে রয়ে গেল। সামুদ জাতি, তারা ছিল দালান নির্মাণে পারদর্শী, আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দান করেছিলেন, শক্তি দান করেছেন, মাল ও দৌলত দ্বারা ধন্য করেছেন, দুনিয়াতে সম্মান দান করেছেন, কিন্তু তারা অবাধ্য হলো, অকৃতজ্ঞ হলো, মহান রব তাদের কঠিন ভূমিকম্প দিয়ে বরবাদ করে দিলেন। আদ সামুদ জাতি, অনেক শক্তির অধিকারী তারা ছিল, তারা পাহাড় কেটে ঘর, দালান, মহল বানাতো, অনেক শক্তির অধিকারী ছিল, তারা ভেবেছিল আমাদের যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। তাদের এই অহংকারমূলক কথার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত কোনো জাতি নিজেদের ভালো অবস্থা বদলে ফেলে না, আল্লাহ পাক তার নিয়ামত থেকে বঞ্চিত করে না। যখন কোন জাতি নিজের ভালো অবস্থা পরিবর্তন করে, ভালো কাজের স্থলে মন্দ কাজ করে, কৃতজ্ঞতার বদলে অকৃতজ্ঞতা প্রকাশ করে, আনুগতর পরিবর্তে নাফরমানি করে, তখন আল্লাহ পাকের শাস্তির চাবুক বর্ষণ করা হয়। অতঃপর তাদেরকে কোনো অবকাশ দেওয়া হয় না, তাদেরকে অন্য জাতির জন্য শিক্ষণীয় দৃষ্টান্তে পরিণত করা হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই আয়াতে করিমা দ্বারা জানা গেল যে উন্নতি ও উত্থান কোনো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বস্তু নয়। অমুক জাতি সর্বদা উন্নতি করবে আর অমুক জাতি সর্বদা অধঃপতনই থাকবে, এমন হয় না। না, এরকম কখনো হয় না যে উন্নতি, সফলতা, মর্যাদা, আভিজাত্য এসব নিয়ামত বংশ, নাম, পেশা, রং বা সৌন্দর্যের সাথে সম্পর্কিত নয়। উন্নতি ও উত্থান উত্তম আদর্শের সাথে সম্পর্কিত। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা বলেন, জাতি ছোট হোক বা বড়, এমনকি নবী আলি সালামের স্বদেশীয়, স্বগ্রত্রীয়, বরং আম্বিয়া আলিমুসালামের নিকট আত্মীয়, এমনকি আম্বিয়া আলিমুসালামের বংশধর যেই হোক, কেউ যদি আল্লাহ পাকের নিয়ামতের অমর্যাদা অকৃতজ্ঞতা করে, তার কাছ থেকে নিয়ামত কেড়ে নেওয়া হয়। দেখুন, মক্কাবাসীরা ছিল হজরতে সৈয়দনা ইসমাইল আলিহিসসালামের ঔলাদ। আল্লাহ পাক তাদের নিয়ামত দিয়ে ধন্য করেছেন, তাদেরকে কাবা শরীফের খেদমত করার সুযোগ দিয়েছেন, মক্কায় মুকাররমা শহরে তাদের জন্য বিভিন্ন ধরনের ফলমূল ও শস্যর ব্যবস্থা করেছেন, তাদের জন্য ব্যবসা বাণিজ্য সহজ করে দিয়েছেন। বড় বড় দেশে মক্কাবাসীদের গুরুত্বের চোখে দেখা হতো, কিন্তু তারা নিয়ামতের অমূল্যায়ন করল। পৃথিবীর সবচেয়ে বড় তহিদের নিশানা অর্থাৎ কাবা শরীফকে শিরকের স্থানে পরিণত করল। আল্লাহ পাকের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করল, আল্লাহ পাকের নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নিল, আহলে হক সাহাবা কিরামের উপর জুলুম অত্যাচারের পাহাড় তুলে দিল। অবশেষে পরিণতিতে বদরের ময়দানে মক্কার অমুসলিমদের অহংকার মাটিতে মিশিয়ে দেওয়া হলো, আর তারা এমনভাবে পরাজিত হলো যে সবার জন্য দৃষ্টান্ত হয়ে রইল। তাহলে এমনটা কেন হলো? আল্লাহর নবী হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশধর কাবা শরীফের খেদমতগার সম্প্রদায় শেষ পর্যন্ত কেন পরাজিত হয়ে অপদস্থ হলো? আল্লাহ পাক ইরশাদ করেন অনুবাদ কনসুল ইমান থেকে, এটার জন্য যে আল্লাহ কোনো জাতি থেকে যেই অনুগ্রহ তাদেরকে প্রদান করেছেন তা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা বদলে না যায়। আল্লাহ নিয়ামত দিয়েছে, সম্পদ দিয়েছে, ক্ষমতা দিয়েছে, শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা যাকে দেয় এই সমস্ত নিয়ামত আল্লাহ কেড়ে নেয় না যতক্ষণ না তারা নিজের হাত দিয়ে সেগুলো পরিবর্তন না করে, অর্থাৎ অবাধ্য যতক্ষণ তারা হয় না। তো আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তাদেরকে ধ্বংস করে না। যখনই তারা নিয়ামতের শুকরিয়া আদায় করা ছেড়ে দেয় আর যখনই নিজেকে পরিবর্তন করে নেয়, আল্লাহ তাআলা তাদের থেকে নিয়ামতগুলো কেড়ে নেয়। ইয়েমেনবাসী, ইয়েমেন একটা দেশ আছে আমরা জানি, ইয়েমেনবাসীদের উপরেও প্লাবন বর্ণা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। কেন করেছিলেন চলুন আমরা শুনি। আরবের একটি গ্রন্থ ছিল সাবা, এরা আল্লাহর নবী হযরতে হুদ আলী সালামের বংশধর ছিল, ইয়েমেনে তাদের বসবাস ছিল। আল্লাহ পাক তাদেরকে অতুলনীয় নিয়ামত দ্বারা ধন্য করেছিলেন, তাদের বস্তির পরিবেশ এমন পরিচ্ছন্ন ও পবিত্র ছিল যে ওই বস্তির মধ্যে মশা, মাছি, সাপ, বিচ্ছু, পোকা মাকড় কিছুই ছিল না। আবহাওয়া ছিল খুবই মৃদু, না বেশি গরম না বেশি ঠান্ডা। মাটি ছিল অনেক উর্বর, তাদের বাগানগুলো ফলে ফুলে ভরপুর থাকতো। এমনকি কেউ যদি মাথায় ঝুড়ি নিয়ে বাগানের পাশ দিয়ে হেঁটে যেত, তার ঝুড়ি নানান জাতের ফল মূল দিয়ে পূর্ণ হয়ে যেত। তার গাছ থেকে ফল ছেড়ার প্রয়োজনও হতো না, এত বেশি ফল ধরত। মোট কথা, ওই জাতি খুবই সুখে ছিল, খুব শান্তি ও আরাম ও আয়েশে দিন দিনাতিপাত করছিল। কিন্তু তারা অবাধ্য করে বসল। আল্লাহ পাক ওই জনপদে 13 জন আম্বিয়া আলিমুসালাম প্রেরণ করলেন। ওই সব অবাধ্যরা আম্বিয়া কেরামদের মিথ্যা পরিপূর্ণ করল, অহংকার করল, কুফরে পতিত হলো, জেদ দেখালো, আম্বিয়া কেরামদের শানে বেয়াদবি করল। আল্লাহ পাক তাদের উপর আজাব নাজিল করলেন, আল্লাহ পাক তাদের উপর বন্যার আজাব পাঠালেন, যার ফলে তাদের বাগান, ঘর বাড়ি সব কিছু ডুবে ধ্বংস হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ যে আমাদের উপর বিপদ এসেছে, সেটা আমাদের হাতের কারণেই। এগুলো আমাদের নাফরমানি, আমাদের পাপ, আমাদের গুনাহের কারণেই আজ আমাদের উপরে এই সংকট এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে হুকুম পালন করার কথা, আমরা কি সেভাবে করছি? যেভাবে নামাজ পড়ার কথা, আমরা কি সেভাবে নামাজ পড়ছি? ইবাদতের যেভাবে হক আদায় করার কথা, আমরা কি সেভাবে ইবাদত করছি? সুন্নাতের উপরে যেভাবে নিজের জীবনকে সাজানোর কথা, আমরা কি ঠিক সেরূপভাবে সুন্নাতের উপরে চলছি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এক জামানা এমন আসবে কি হালাল আর হারামের পার্থক্য উঠে যাবে, মানুষরা এটা চিন্তা করবে না কি এই মাল কোন রাস্তা থেকে এসেছে, হালালের রাস্তা থেকে না হারামের রাস্তা থেকে। শুধু মাল চাই, মাল, শুধু অর্থ চাই, টাকা চাই, সম্পদ চাই, সম্মান চাই, সেটা যে রাস্তা থেকে আসুক না কেন। আজ মনে হয় সেই জামানা চলে এসেছে, মানুষ হালাল হারামের পার্থক্য বুঝা ছেড়ে দিয়েছে। আবার সবাই না, ভালো লোকও আছে সমাজে, কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে মানুষেরা হালাল হারামের পার্থক্য ভুলে গিয়েছে, শুধু মাল চাই, সম্পদ চাই, আসুক না, যে পথ দিয়ে আসছে আসুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা আল্লাহ পাকের হুকুমকে অমান্য করছি, নিয়ামতের শুকরিয়া আদায় করছি না, অহংকার করছি, জুলুম করছি, অন্যায় করছি, অবিচার করছি, আর বলছি রহমত কেন পাচ্ছি না, আর বলছি রিজিকের মধ্যে বরকত কেন আসছে না। এটা কখনই সম্ভব নয়, আমি জুলুম করব, অত্যাচার করব, অন্যায় করব, অবিচার করব, হারাম খাবো, মানুষকে কষ্ট দিব, মা বাবার হক আদায় করব না, আর বলবো কে আমি নিয়ামতে বরকত কেন পাচ্ছি না, রিজিকের মধ্যে বরকত কেন আসছে না। তো কখনোই আসবে না। আমরা যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী যদি চলি, তাহলে তো নিয়ামতের মধ্যে বরকত আমরা দেখতে পারব। আর যদি কোরআন ও হাদিসের যদি বিপরীতভাবে আমরা চলি, তাহলে যাও নিয়ামত আছে সেটাও চলে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে রিজকে হালাল দান করুক। আল্লাহ চোখ দিয়েছে, এই চোখের হক আদায় করি আমরা, এই চোখ দিয়ে মক্কা দেখি, মদিনা দেখি, মসজিদ দেখি, কোরআনে পাকের আয়াতগুলো আমরা দেখি, হাদিসে করিমা যে আছে এগুলো আমরা অবলোকন করি, মাকে দেখি, বাবাকে দেখি, তো চোখের হক আদায় হবে। আর এই চোখ দিয়ে যেটা না দেখার সেটা যদি আমরা দেখি, তাহলে অটোমেটিকলি এই চোখের থেকে বরকত চলে যাবে, চোখের আলো কম হয়ে যাবে, ঝাপসা দেখতে শুরু হয়ে যাবে। কেন? কি এই যে নূর চোখ, এই চোখ দিয়ে সে সেই জিনিস দেখছে যে জিনিসকে দেখতে আল্লাহ তাআলা বারণ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মুসলিম জাতির চারটি বড় দায়িত্ব আছে, আমরা মুসলমান, আমাদের উপরে দায়িত্ব রয়েছে। কি দায়িত্ব রয়েছে, আমরা কোন দায়িত্ব পালন করব, চলুন আমরা এ বিষয়ে জানার চেষ্টা করি। আজ কি হচ্ছে, ভাই নিজে বাঁচলে বাপের নাম, আমরা বলি না নিজে বাঁচলে বাপের নাম, চাচা নিজের জান বাঁচা, আমরা নিজেকে নিয়ে ব্যস্ত রয়েছি। কে খাইলো, কে পড়লো, এদিকে আমরা অবলোকন করি না। কে কষ্টে রয়েছে সেদিকে আমরা ঘুরেও তাকাই না। কেন? সে কি মুসলমান আমার ভাই না? সে কি আমার মুসলমান প্রতিবেশী না? তো শুধু আমরা নিজেকে নিয়ে যদি ব্যস্ত থাকি আর অপরের দিকে যদি আমরা দৃষ্টিপাত না দিই, তাদের যদি সেবা যত্ন না করি, সে অনাহারে আছে, তার মুখে যদি এক লুকমা এক গ্লাস ভাত তুলে যদি না দিই, তাহলে কিয়ামতের দিনে আমি আল্লাহ তাআলাকে কি জবাব দেব? কেউ যদি কোনো অনাহার ব্যক্তিকে, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকে জান্নাতি খানা খাওয়াবে। আর কেউ যদি দুনিয়াতে কোনো ব্যক্তিকে কাপড় পরিধান করাবে, তার কাছে কাপড় নেই, কাপড় পরিধান করাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি কাপড় পরিধান করাবে। মুসলিম জাতির চারটি বড় দায়িত্ব কি, চলুন আমরা শুনি। এ কথা সবার জানা যে প্রত্যেকটি বস্তুর কোনো না কোনো উদ্দেশ্য থাকে। যতক্ষণ ওই বস্তু নিজের উদ্দেশ্য পূরণ করতে থাকে, তার গুরুত্ব থাকে, সেটার মালিক তার হিফাজতও করে। যদি ওই বস্তু তার উদ্দেশ্য পূরণ না করে, তবে তার গুরুত্বও আর থাকে না। যেমন মনে করুন এই কলম, এই কলম আমাকে উপকার দিচ্ছে, আমি লিখছি, এই কারণে আমি বুকের সাথে লাগিয়ে রেখেছি, এর যত্ন আমি নিচ্ছি, যখনই সে এ আমাকে উপকার দেবে না, কালই শেষ হয়ে যাবে, তো আজ যেভাবে আমি তার গুরুত্ব দিচ্ছি, কালই না থাকলে, না চললে, আমি কি তার গুরুত্ব দেব? আমি তার গুরুত্ব দেব না। আর এটাকে আমরা সংরক্ষণও করব না, এটাই জগতের রীতি। তো আমরা মুসলমানদেরও কিছু দায়িত্ব রয়েছে, যতক্ষণ আমরা ওই দায়িত্ব পালন করতে থাকব, উন্নতি, সফলতা, উত্থান আমাদের ভাগ্যে লেখা হবে। যদি আমরা আমাদের দায়িত্ব পালন করা ছেড়ে দিই, তাহলে আমাদের সম্মান ও মর্যাদা হারিয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন অনুবাদ কানজুল ইমান থেকে, তোমরা শ্রেষ্ঠতম ওই সব উম্মতের মধ্যে যাদের আত্মপ্রকাশ ঘটেছে মানব জাতির মধ্যে, সৎ কাজের নির্দেশ দিচ্ছ এবং মন্দ কাজ থেকে বারণ করছো, আর আল্লাহর উপর ইমান রাখছ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা বলেন, আয়াতে করিমার অর্থ হল, হে মুসলমানগণ, লোহে মাহফুজে তোমাদের এটাই বৈশিষ্ট্য লেখা যে তোমরা সবচেয়ে উত্তম এবং সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম, তোমাদের জন্য উপযুক্ত হলো তোমরা এই মর্যাদার হেফাজত করবে। অর্থাৎ সর্বদা আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যশীল হবে। হে আশিকানে রসুল, এই আয়াতে করিমায় আল্লাহ পাক মুসলমান জাতির চারটি বৈশিষ্ট্য বর্ণনা দিয়েছেন, আর এই চারটি বৈশিষ্ট্য মূলত মুসলিম জাতির চারটি দায়িত্ব বরং জীবনের চারটি উদ্দেশ্য। হযরতে আল্লামা মুফতি মুহাম্মদ মুস্তফা আজমি রহমতুল্লাহি তাআলা এই আয়াতে করিমার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, একজন মুসলমানের জন্য জীবনের প্রথম উদ্দেশ্য হল সর্বোত্তম উম্মত হওয়া। যেমনিভাবে গোলাপের জন্য খুশবু, মণিমুক্তার জন্য উজ্জ্বলতা ও সূর্যের জন্য কিরণ আবশ্যক, তেমনিভাবে একজন মুসলমানের জন্য নিজের আমল ও কর্মের দিক দিয়ে সমস্ত উম্মতের মধ্য হতে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো হওয়া জরুরি। ইবাদত বা মুআমালাত অর্থাৎ লেনদেন কিংবা আদব বা আখলাক, মোট কথা জীবনের প্রতিটি ক্ষেত্রে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একজন মুসলমানকে অন্যর কল্যাণকামী হতে হবে। ব্যাস, পুরো জীবন কোরআন ও সুন্নাতের অনুসরণ করে সিরাতে মুস্তাকিম অর্থাৎ সরল পথে চলতে হবে। আমাদের আসলাফ আগের যুগের নেককার মুসলমানরা তারা প্রিয় মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করতেন। যেমন হযরত সাইয়েদুনা মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহ, আমরা মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহ ঘটনা শুনেছি। ইনি অনেক বড় আল্লাহর ওলি। মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহ একটি ঘর ভাড়া নিলেন। তার প্রতিবেশী একজন ইহুদি ছিল, সে হিংসা ও বিদ্বেষের কারণে পরনালা অর্থাৎ ছাদ থেকে বৃষ্টির পানি নিষ্কাশনের নল দিয়ে ময়লা পানি আর নাপাক বস্তু হযরত সাইয়েদুনা মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা এর ঘরে ফেলত। মালিক বিন দিনার ওই অমুসলিমকে কিছু বলতেন না, নিজের হাত দিয়ে সেই ময়লাগুলো প্রতিদিন পরিষ্কার করতেন। একদিন সেই অমুসলিম বলল, আমার পরনালা দিয়ে যে ময়লা আবর্জনা নাপাক পানিগুলো আপনার ঘরে যে আসে তো আপনার কষ্ট হয় না? মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, কষ্ট হয়, আমি সহ্য করি, আর তোমার ঘর থেকে যে ময়লা আবর্জনাগুলো আমার ঘরে আসে এগুলো আমি পরিষ্কার করে দিই। সেই অমুসলিম আবার বলল, এতে আপনার রাগ আসে না, ক্ষোভ হয় না? তো মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন কি, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন অনুবাদ কনজুল ঈমান থেকে, আর ক্রোধ সংবরণকারীরা, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা এবং সৎ ব্যক্তিবর্গ আল্লাহর প্রিয়। হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা এর এই সুন্দর উত্তর শুনে ওই অমুসলিম কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল। তো আল্লাহর ওলি যারা হয়ে থাকেন তারা ইটের জবাব পাথর দিয়ে কখনো দেন না, বরং তারা ইটের জবাব ফুল দিয়ে দেন। এই ফুল দিয়ে জবাব দেওয়ার কারণে তারা ঘায়েল হয়ে যায় আর ইসলাম কবুল করতে তারা বাধ্য হয়ে যায়। আপনারা মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলার কথা শুনলেন, একদিন, দুদিন, তিন দিন, আমাদের বাড়িতে যদি প্রতিবেশীর বাড়ি থেকে যদি পানি চলে আসে বা ময়লা যদি চলে আসে আমরা খেপে যাই, আমরা ঝগড়াতে লিপ্ত হয়ে যাই, পুরো মহল্লাকে আমরা একত্রিত করে ফেলি। কিন্তু যারা আল্লাহওয়ালা হয়ে থাকেন তারা এমনটি করেন না, তারা সহ্য করেন, ধৈর্য ধারণ করেন, যার কারণেই আল্লাহ তাআলা তাদের উপরে রহমত করে, আর তাদের কারণে আল্লাহ তাআলা বেদিনকে দিন দ্বারা, ইসলাম দ্বারা ধন্য করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকেও আউলিয়া কেরামের দেখানো পথে চলার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, নেকির দাওয়াত দেওয়া, মন্দ কাজ থেকে নিষেধ করা মুসলিম জাতির দ্বিতীয় তৃতীয় দায়িত্ব কি, চলুন আমরা শুনি। আল্লাহ তাআলা ইরশাদ করেন পারা 4 সূরা আলে ইমরান আয়াত 110। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যাদের আত্মপ্রকাশ ঘটেছে মানব জাতির মধ্যে সৎ কাজের নির্দেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে। আমরা কি বলি, বাদ দে না, ও যা ইচ্ছে তাই করুক, বাদ দে, ও গুনাহ করছে, ও মদ পান করছে, ও সুদ খাচ্ছে, ও ঘুষ নিচ্ছে, ও গাল দিচ্ছে, ও খারাপ কাজে লিপ্ত আছে, বাদ দে, যা ইচ্ছে তাই করুক, বাদ দে। না, বাদ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কি, সৎ কাজের নির্দেশ দেবে এবং মন্দ কাজ থেকে কি করবে, বারণ করবে। তো আসুন আমরা নিয়ত করি কি, এখন থেকে আমরাও সৎ কাজের নির্দেশ দেব মানুষকে এবং মন্দ কাজ থেকে বারণ করার চেষ্টা করব। কেউ গাল দিচ্ছে, আমরা বলবো গাল দেওয়া যাবে না, গাল দিও না, এটা গুনাহের কাজ আছে। হ্যাঁ, তোমার যদি কিছু বলার থাকে তো এমনি বলো, কিন্তু গাল দিও না, গাল দেওয়া গুনাহ, হারাম রয়েছে। তো মহব্বত দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করব। সে কেউ ঝগড়া করছে, আমরা মাঝখানে গিয়ে তাদের ঝগড়াকে আমরা শেষ করার চেষ্টা করব। কিন্তু আজ কি হয়, আজ তামাশা বানানো হয়, দাঁড়িয়ে যায়, ভিড় লাগিয়ে দেয় লোকেরা, দেখি তো কে বেশি মারতে পারে, দেখি কে বেশি বলতে পারে, দেখি তো কে বেশি ধাক্কা দিতে পারে, দেখি তো কার বেশি জোর, তাই না? দুইজন মারামারি করছে, ঝগড়ার মধ্যে লিপ্ত রয়েছে, আর 10 জন 100 জন মানুষ দাঁড়িয়ে তামাশা দেখে। আরে ভাই, আমরা মুসলমান, আমরা কি এগুলো তামাশা দেখব, নাকি তাদের দুইজনের মাঝে গিয়ে ঝগড়াকে আমরা বন্ধ করব কি, হ্যাঁ নিষেধ করবো, আরে কি করছো, ঝগড়া করা যাবে না। আগে তো কেউ ঝগড়া করলে মাঝখানে পড়ে ঝগড়া বন্ধ করা হতো, নিষেধ করা হতো, কিন্তু আজ এটা দেখা যায় না, আজ তামাশা বানিয়ে লোকেরা দাঁড়িয়ে থাকে, এমন করা যাবে না। প্রতিবেশীর মধ্যে ঝগড়া হলে ঝগড়াকে থামিয়ে দিতে হবে, কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সৎ কাজের নির্দেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে। দেখুন একটি হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি, একটি পানির জাহাজ, দুতলা বিশিষ্ট, লোকেরা সেটাকে ডিভাইড করে নিল, লটারি করলো, লটারির মাধ্যমে যে উপরে পাবে সে উপরে, যে নিচে পাবে সে নিচে, তারা ডিভাইড করে নিল। তো এক শ্রেণীর লোকেরা উপরে আর দ্বিতীয় শ্রেণীর লোকেরা নিচে, যাত্রা শুরু হলো, পানির জাহাজ যাচ্ছে। নিচের শ্রেণী যারা লোক ছিল, নিচে যারা ছিল তাদের পানির প্রয়োজন হলো, তারা উপরের লোক থেকে চাইতে শুরু করলো একবার দুইবার, পরে তারা ভাবলো একই বারবার তাদের মুখাপেক্ষি হতে হবে। এক ব্যক্তি কুড়াল আনলো, আর সেটা যে পানির জাহাজ আছে নিচের অংশটা, সেটা প্রহার করতে শুরু করলো কি, এখান থেকে পানি বের করি। উপরের লোকেরা বললো, এ কি করছো, দাও, এমন করো না, তুমি যদি এমনটি করো তাহলে নিচের পানিগুলো উপরে চলে আসবে, নৌকার ভিতরে, পানি জাহাজের ভিতরে চলে আসবে, আর তোমরাও ডুববে, আমরাও ডুববো। লোকেরা যদি বারণ করে, নিষেধ করে, কুড়ালকে যদি নিয়ে নেয়, তাহলে তো সবাই বেঁচে যাবে। আর যদি ছেড়ে দেয় তাহলে কি হবে? সবাই ডুবে যাবে। তো আমরা মনে করছি ও যা ইচ্ছে তাই করুক না, আমার তাতে কি। কিন্তু সে যে গুনাহ করছে, ওই গুনাহের দুর্গন্ধ আপনার বাড়িতেও এসে পৌঁছে যাবে। তো এই জন্য আমাদের উচিত হবে যাতে করে আমরা নেকির দাওয়াত দিই, লোকদেরকে গুনাহ থেকে বারণ করার চেষ্টা করি। দাওয়াত ইসলামী এটাই করছে, বেনামাজিকে নামাজি বানাচ্ছে। নেকির দাওয়াতের জন্য দাওয়াত ইসলামীর ইসলামী ভাইরা বাইরে বের হচ্ছে, অসৎ লোকদেরকে সৎ বানানোর দাওয়াত ইসলামী চেষ্টা করছে। আজ দেখুন পাগড়ি পরা, এই পাগড়ির সুন্নত আমাদের থেকে বিলীন হয়ে যাচ্ছিল। দাওয়াত ইসলামী যুবকের মাথায় পাগড়ি বাঁধে দিল, এটা সুন্নত রয়েছে। দাড়ি রাখা সুন্নত রয়েছে, এই দাড়ি অনেকেই রাখে না। দাওয়াত ইসলামীর ইসলামী ভাইয়েরা লোকদের কাছে গিয়ে নেকির দাওয়াত দিল আর বলল দাড়ি রাখো, এটা মুস্তফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে। তো দাওয়াত ইসলামী লোকদেরকে নেককার বানাচ্ছে, আশিকে রসুল বানাচ্ছে। আমির আহলে সুন্নাত যে জজবা দিয়েছেন আর যে মদিনী উদ্দেশ্য দিয়েছেন, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। আমি যদি শুধু নিজেরটা নিয়ে চিন্তা ভাবনা করি আর মানুষের সংশোধন করা যদি ছেড়ে দিই, তাহলে কেমন হবে? তো অ্যাট ফার্স্ট আমাদেরকে নিজের বাড়ি থেকে শুরু করতে হবে। আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার ভাই, আমার বাবা, এদেরকেও নামাজি বানাতে হবে, ইনাদেরকে সুন্নাতের অনুসারী বানাতে হবে। এরপরে প্রতিবেশী, মহল্লাওয়ালা, এদেরকেও নেকির দাওয়াত দিতে হবে। আপনার মাধ্যমে এক ব্যক্তিরও, একজনেরও যদি সংশোধন হয়ে যায়, তো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর থেকেও বেশি আল্লাহ আপনাকে প্রতিদান দান করবে। তো আমরা নিয়ত করে নিই কি এখন থেকে ইনশাআল্লাহ আমরাও নেকির দাওয়াত দিব ইনশাআল্লাহ। আমরা কত না গল্প করি বন্ধু বান্ধবের সাথে, কত না গল্প করি, কি খেয়েছিস, তরকারি কেমন হয়েছিল, ঝাল বেশি হয়েছিল না লবণ বেশি হয়েছিল, মানে সব কিছু জিজ্ঞেস করি। হ্যাঁ, সব কথাই আমরা বলি। এই সমস্ত কথার মধ্যে কি আমরা দুটি কথা আরো বলতে পারি না? তুই নামাজ পড়েছিস? তুই নামাজ পড়েছিস? চল নামাজ পড়ে নে, আমি মসজিদে যাচ্ছি, চল আমার সাথে নামাজ পড়তে। দেখ, দাড়ি রাখাও সুন্নত আছে, তুই নিয়ত করে নে কে এই দাড়ি আমার নবীর প্রিয় সুন্নত, এটাকে কবরে নিয়ে যাব। বন্ধু তুই নিয়ত করে নে। বন্ধু আজ বৃহস্পতিবার আছে, দাওয়াসলামীর পক্ষ থেকে প্রত্যেক বৃহস্পতিবারে ইজতেমা হয়ে থাকে, চল আমরা ইজতেমাতে যাই। কি আমরা এগুলো কথা বলতে পারি না? অনেক তো কথা বলি আমরা, এদিকের কথা সেদিকের কথা অনেক বলি, এইসব কথার মধ্যে কি দুটা নেকির কথা বলতে পারি না? বন্ধু চল আজকে আমরা নিয়ত করি, আজকে আমরা 500 বার দরুদ পড়ব। বন্ধু চল আজকে আমরা নিয়ত করে নিই, একটা হাদিসে পাক রয়েছে কি যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করবে, তো আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় গুনাহ, আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবে। তো চল বন্ধু আজ তুই 100 বার পড়বি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমিও পড়ব। তো এই সমস্ত কথার মধ্যে কি এগুলো আসে না? এগুলোকে আমাদেরকে অ্যাড করতে হবে। তো আমরা করব ইনশাআল্লাহ, নেকির দাওয়াত দিব ইনশাআল্লাহ। নেকির দাওয়াত দেওয়ার একটি আরো মাধ্যম হচ্ছে মদিনী কাফলা। মদিনী কাফলাতেও সফর করি। বিশ্বাস করেন, কেউ যদি নিজের সংশোধন করতে চায় না, তো আমার মনে হয় মদিনী কাফলা কোনো বিকল্প নেই। আমি তাহাজ্জুদ গুজার হব কিভাবে? মদিনী কাফলায় গেলে সেখানে তাহাজ্জুদে নামাজ পড়ানো হয়, তারপরে জিকির হয়, দোয়া হয়, এরপরে ইশরাকে নামাজ হয়, চাশতে নামাজ হয়, পাঁচ বক্ত নামাজ জামাতের সাথে প্রথম কাতারে হয়ে যায়। কোরআনে পাকের তেলাবাত, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল, সুন্নাতের উপরে আমল, দোয়া শিখা, অনেক কিছু সেখানে শেখানো হয়। তো এতে কি হবে, আমরা যেগুলো ভুলে গিয়েছি বা যেগুলো মধ্যে অলসতা চলে এসেছে, মদিনী কাফলাতে আসলে সেই অলসতাগুলো দূর হয়ে যায়। তো আমি তো অনুরোধ করব কি, যত যুবক ইসলামী ভাই আছে বা আমরা যারা আছি, আমরা নিয়ত করে নিই কি প্রত্যেক মাসের, প্রতি মাসের তিন দিনের, কমপক্ষে তিন দিনের মদিনী কাফলায় সফর করবেন ইনশাআল্লাহ। এতে আমলও ভালো হবে, আখলাকও ভালো হবে, চরিত্রও ভালো হবে, হ্যাঁ, আর অনেক কিছু শিখাও হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। মদিনী কাফলার মুসাফির হওয়ার আর দাওয়াত ইসলামীর মদিনী পরিবেশের সাথে সদা সম্পৃক্ত থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। চলুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা দুরুদ শরীফ পড়িনি। হাজিতে সেদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরুদ শরীফ পাঠ করবে, যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর যদি বসা থাকে তাহলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম। রহমতের সত্তরটি দরজা। যে ব্যক্তি এই দরসে পাঠ করবে তার উপর রহমতের সত্তরটি দরজা খুলে দেওয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে আহমদ সাহাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গ থেকে বর্ণনা করেন, এই দরুদ শরীফ একবার পাঠ করলে ছয় লক্ষ বার দরুদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সলাতান দাইমাতাম বিদওয়ামি মুলকিল্লাহ। এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবা কেরাম আশ্চর্য হলেন যে এ সম্মানিত লোকটি কে। যখন তিনি চলে গেলেন তখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে। কিভাবে? চলুন আমরা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাক'আদাল মুকাররাবা عندك يوم القيامة. হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকবে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নেবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাব'ি ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل وعلا ما في قلبي غير الله نور محمد صلى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله إلا الله ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু 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 আল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ
আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين
ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম মালিক ও মাওলা আজ্জা ওয়া জাল, তোমার দরবারে গুনাহতে বোঝাই হাত তোমার দরবারে তুলে দিয়েছি। এ আল্লাহ, তোমার নেক বান্দারাও সঙ্গে রয়েছে। ইয়া আল্লাহ, যার হাত তুমি পছন্দ করো তার হাতের ওসিলায় আমাদের সকলের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। এ মালিক ও মাওলা আজ্জা ওয়া জাল, মাওলা তুমি যা হুকুম করেছ আমরা সে হুকুম সঠিকভাবে পালন করতে পাচ্ছি না। তুমি যা নির্দেশ দিয়েছ আমরা সেই নির্দেশ সঠিকভাবে পালন করতে পাচ্ছি না। এ মাওলা করিম, মাওলা যেভাবে ইবাদত করার হুকুম রয়েছে আমরা সেভাবে ইবাদত করতে পাচ্ছি না। এ আল্লাহ, মালিক ও মাওলা উদাসীনতার মধ্যে পড়ে রয়েছি, বরং উদাসীনতার চাদর আমাদের মুখের উপরে পড়ে রয়েছে। এ আল্লাহ, তুমি আমাদেরকে উদাসীনতা থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও। এ আল্লাহ, আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও। এ আল্লাহ, আমাদেরকে নেক আমল বেশি বেশি করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আমাদেরকে রিজকে হালাল এবং ইশকে বেলাল দান করে দাও। এ মালিক ও মাওলা, মাওলা গো বিশেষ করে গুনাহের অভ্যাস আমাদের থেকে দূর করে দাও। এ মাওলা করিম, এ মাওলা গুনাহোঁ কি আদত ছুড়া মেরে মাওলা, মুঝে নেক ইনসান বনা মেরে মাওলা। এ মাওলা, গুনাহের অভ্যাস যাতে আমাদের থেকে দূর হয়ে যায়। করকে তওবা ফির গুনাহ করতা হে জো, মে ওহি বদকার হুঁ কর দো করম। আল্লাহ, গুনাহ করার পরে যে তওবা করে, আবার তওবা করার পরে আবার যে গুনাহ করে, আমি সেই বদকার বান্দা রয়েছি। আল্লাহ, অনেকবার ওয়াদা করেছি, অনেকবার তওবা করেছি কি আর কখনো গুনাহ করব না, আর কখনো নাফরমানির দিকে যাব না, আর কখনো বেহায়াপনার দিকে অগ্রসর হব না। কিন্তু আহ, তওবা করার পরেও সেই গুনাহ সংঘটিত হয়ে যাচ্ছে। ওগো আল্লাহ, বিশেষ করে তুমি আমাদেরকে গুনাহের অভ্যাস থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও। মাওলা, বিশেষ করে গুনাহের অভ্যাস আমাদের দূর করে দাও। আল্লাহ, মালিক ও মাওলা, গুনাহের কারণে, নামাজ না পড়ার কারণে, সুদ ঘুষ খাওয়ার কারণে, মানুষকে কষ্ট দেওয়ার কারণে, এ আল্লাহ, কবরে যদি সাপ চলে আসে, কবরে যদি বিচ্ছু চলে আসে, কাফনের কাপড়কে যদি আগুনের কাপড় দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়, আহ, তখন আমাদের কি হবে? ওগো আল্লাহ, সামান্য মশার কামড় আমরা সইতে পারি না, সামান্য পিঁপড়ার কামড় আমরা সইতে পারি না। গুনাহের কারণে যদি কবরে সাপ চলে আসে আর সাপ যদি দংশন করে, আল্লাহ, আজ আমরা যে ঘরে আছি সে ঘরে তো দরজা আছে, জানলা আছে, একটু কষ্ট পেলে ঘর থেকে দরজার মাধ্যমে বাইরে বেরিয়ে আসি, কিন্তু কবরে যদি আগুন জ্বলে উঠে, কবরে যদি সাপ বিচ্ছু দংশন করে, কবরে না জানলা আছে না দরজা আছে, সেখান থেকে বের হবার কোনো উপায় নেই। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, মলা তুমি চাইলে সব কিছু হতে পারে, বিশেষ করে গুনাহের রোগ, যে রোগ লেগে গিয়েছে মলা, এই গুনাহের রোগ আমাদের থেকে দূর করে দাও মলা, আমাদেরকে নেক পরহেজগার বানিয়ে দাও মলা, আমাদেরকে মুত্তাকি বানিয়ে দাও মলা, আমাদেরকে নামাজি বানিয়ে দাও মলা, মলা। যতদিন তুমি আমাদেরকে দুনিয়াতে রাখবে, আমাদেরকে ইমানের সাথে রাখো মলা। যেদিন মত চলে আসবে, লোকেরা আমাদেরকে অন্ধকার কবরে রেখে আসবে, যেখানে কিয়ামতের সকাল পর্যন্ত থাকতে হবে মলা, যেদিন কবরে যাই ইমানের সাথে যাই, এমন তৌফিকটুকু দান করে দাও মলা, আমাদের ইমান যাতে নষ্ট না হয় মলা, ইমানের সম্পদ নিয়ে কবরে যাওয়ার তৌফিকটুকু দান করে দাও মলা। দূর দূরান্ত থেকে ইসলামী ভাইরা আজকে ইস্তেমাতে এসেছে, অনেকে অসুস্থ আছে মলা, তুমি তাদেরকে শিফা দিয়ে দাও। অনেকে অভাবে রয়েছে মলা, তাদের অভাব তুমি পূরণ করে দাও। অনেকে কর্জের মধ্যে পড়ে রয়েছে মলা, কর্জ থেকে সবাইকে নাজাত দিয়ে দাও মলা। অনেকেরই মা বাবা অসুস্থ রয়েছে, যাদের মা বাবা অসুস্থ আছে তাদের মা বাবাকে শিফা দান করে দাও। যাদের মা বাবা নেই, অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও মলা। যাদের মা বাবা নেই, তাদের মা বাবার কবরে রহমতের বৃষ্টি অবতীর্ণ করো। অনেক ভাই দোয়া চেয়েছেন মলা, অনেকেই কষ্টে রয়েছে, সমস্যার মধ্যে পড়ে রয়েছে, অনেকে বিদেশে আছে, বিদেশে কষ্টের মধ্যে পড়ে রয়েছে মলা। যে সমস্ত ইসলামী ভাইরা দোয়ার জন্য বলেছে মলা, তাদের মনের বাসনা পূরণ করে দাও, তাদের কষ্টগুলো দূর করে দাও মলা করিম, মলা করিম। আমাদের সাথে যারা দোয়ার জন্য হাত পেতেছে, জানি না তোমার দরবারে তারা কি চাচ্ছে, তুমিই ভালো জানো মলা। সকলের মনের বাসনাকে পূরণ করে দাও মলা, সকলের অভাবকে তুমি দূর করে দাও মলা, মলা করিম, মলা। আমাদের সকলের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও মলা। আমাদের সবাইকে বারবার হজ করার তৌফিক দাও, বারবার সোনার মদিনা দেখার তৌফিকটুকু দান করে দাও, জান্নাতুল বাকিতে দুই গজ জমিন দান করে দাও, জান্নাতুল ফিরদাউসে তোমার হাবিবের প্রতিবেশী নসিব করে দাও মলা করিম। আজকে যা বয়ান হয়েছে মলা, যা শুনেছি আমরা, তারপরে আমল করার তৌফিকটুকু দান করে দাও। অহংকার আমাদের অন্তর থেকে দূর করে দাও। তুমি যা নিয়ামত আমাদেরকে দান করেছ, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করে দাও মলা করিম। মলা আমাদের সকলের দোয়াকে মদিনা শরীফের সুশীতল হাওয়ার ওসিলায় কবুল ও মঞ্জুর করে নাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। মওলা করিম আমাদের সকলের দোয়াকে সোনার মদিনার সুশীতল হাওয়ার ওসিলায় কবুল ও মঞ্জুর করে নাও। বি রহমতিকা ইয়া আরহামার রাহিমিন, বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
As-salamu alayka ya rasul, salamu alayka ya habib. হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলা আল ওয়ালিনা মিন সানিয়াতি আদাই وجب شكر علينا ما دعا لله دعا يا نبي سلام عليك يا رسول سلام بسلام عليك صلوات الله مصطفى جان رحمة بلا كو سلام شمع بزم هدار كو سلام غوث اعظم امام الطقام النقا جلوائے شان قدرات پہلا کو سلام مصطفیٰ مات پیلا کو سلام ڈال دی قلبوں میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرات پیلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام فیض سے جن کے لاکھوں نمازی بنے فیض سے جن کے لاکھوں امام سجے اس امیر اہل سنت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بزم ہدایت پہلا کو سلام
الصلاۃ والسلام علیک یا رسول اللہ سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
جن کی دوا تر جاگا اشارہ ہم تا